ورحمة الله.
وعليكم السلام ورحمة الله.
الحمد لله. الحمد لله وكفى. وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. فقال النبي صلى الله عليه وسلم: يحمل هذا العلم من كل خلف عدوده ينفون عنه تحريف الغالين، وانتحال المبتلين، وتأويل الجاهلين. فقال النبي صلى الله عليه وسلم: يحفظ الله يحفظك، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. بزرگان محترم، بھائیو اور دوستو اور بزرگو، আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে বসছি যে যাদের দিলের মধ্যে দিনের দরদ আছে, তাদের দিলটা চুরমার হয়ে গেছে। আমরা কোনোদিন ভাবি নাই এই টাইপের বয়ান করতে হবে, এই কথাগুলো বয়ান করতে হবে, পাবলিককে বুঝাইতে হবে, এটা কোনদিন আমাদের মাথায় আসে নাই। আমার বয়স এখন চলতেছে 66 বছর, আমার কল্পনা তো আছে, অথচ অত্যন্ত দুঃখের সাথে, অত্যন্ত বেদনার সাথে দীনের হিফাজতের লক্ষ্যে, মুসলমানদের ইমানের হিফাজতের লক্ষ্যে, যা ভাবিও নাই সেই কথা এখন বলতে হচ্ছে। কোন উদ্দেশ্য নেই, দুনিয়া জোড়া ওলামাদের দুনিয়াবি কোন উদ্দেশ্য নেই, খালি দিনের হেফাজত যে জরুরি, মুসলমানদের ইমানের হেফাজত যে ওলামাদের কান্ধে দায়িত্ব, এটুকু জরুরি। যদি আমরা খামোশ বসে থাকি, আল্লাহ দিন নষ্ট হয়ে যাবে, মুসলমানদের ইমান ক্ষতিগ্রস্ত হবে, হাসরের ময়দানে ওলামাদেরকে দোষী সাব্যস্ত করা হবে। তোমাদেরকে এলেম দেওয়া হয়েছিল, ওই এলেভেন আয়নায় তোমরা ক্লিয়ার দেখতে পাও কোনটা দিনের কথা কোনটা দিনের কথা না, তোমরা পরিষ্কার বুঝতে পারো। তাহলে কোন মানুষ সে যত বড়ই হোক না কেন, তার থেকে বল একটা মানুষ যত বড় হোক দিন তার থেকেও বড়, দিনের উপরে দিন তো আল্লাহ তখন থেকে আসছে, আল্লাহর মনোনীত জিনিস, কালামুল্লাহ আল্লাহ সিফাত, আল কোরআন ও কালামুল্লাহ আল্লাহ সিফাত, এটা হেফাজত করার আল্লাহ দায়িত্ব নিয়েছেন। তার অর্থ এই যে তিনি কিছু লোক তৈরি করবেন, তার বান্দাদের থেকে বাছুনি করে কিছু লোক তৈরি করবেন, তারা জানের বিনিময়, মালের বিনিময়, নিজের বরদান দেওয়ার বিনিময়, যে কোনো বিনিময় লাগে এই ত্যাগ তারা কুরবান, এই ত্যাগ বা কুরবানি তারা করবে এবং আল্লাহর দিন হেফাজত করবে। তাতে তার দান গেল না, বরদান উড়ে গেল না, কি হল এটা সে দেখবে না। এমন পাগল পাড়া করে আল্লাহ তাআলা উলামাদের একটা দল, হকানে উলামা ইকরামের একটা দল সৃষ্টি করেছেন। ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ, উনি চার মাজহাবের এক মাজহাবের ইমাম, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ ওই মাজহাবে ছিলেন, আহমদ বিন হাম্বলের মাজহাবে ছিলেন। ওই সময় যারা রাষ্ট্র পরিচালনা করত তারা সরকারি আলেমদের কথায় একটা ভুল সিদ্ধান্ত মানুষের উপরে চাপায় দিল, সরকারি আলেমদের কথায় সরকার একটা ভুল সিদ্ধান্ত জনগণের উপরে চাপায় দিল। কথাটা কি, সমস্ত ওলামা ইকরাম নবী আলাইহিস সালাম থেকে এই কেয়ামত তক সবার আকীদা আল কোরআন ও কাদিম, আল কোরআন ও কাদিম, কোরআন স্থায়ী। কিন্তু হুকুমত জনগণকে মানতে বাধ্য করল আল কোরআন ও হাদিস, আল কোরআন ও কোরআন কাদিম না, এর মধ্যে পরিবর্তন হইতে পারে, এটা হুকুমতের পক্ষ থেকে চাপাই দেওয়া হবে। ইমাম আহমদ বিন হাম্বল হুকুমতের বিরুদ্ধে ফতোয়া দিলেন, হুকুমতের কথা গলত, চাকুকার আলমদের কথা গলত, লিবাসধারী আলমদের কথা গলত, কোরআন কাদিম এটাই আমাদের ইমান। উনি একা ময়দানে দাঁড়াই গেলেন, উনি অ্যারেস্ট হয়ে গেলেন, ওনাকে প্রত্যেক দিন ঝুলায় হাত উপরে বাঁধে রশিদের ঝুলে পাওয়া মাটির থেকে আলাদা, অনেকগুলো বেত মারা হইত যে আপনি আপনার কথা প্রত্যাহার করেন, আপনি যে হুকুমতের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন, সরকারের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন, প্রত্যাহার করেন, আপনার রোজানা আপনাকে ইনকম্পিটাই করা হবে, পিতায় খাইতে খাইতে আপনি শেষ হয়ে যাবেন, কিন্তু আল্লাহর এই বান্দা পিতায় খেয়েছেন কিন্তু ওই পথার থেকে স্মরণ নেই, পথার থেকে স্মরণ নেই, বহুত পিতায় খেয়েছেন। রেজাল্ট কি হয়েছে? হুকুমতের জোর প্রচেষ্টা সত্ত্বেও পাবলিক হুকুমতটা মানে নাই, আহমদ বিন হাম্বল যেটা কইছে এটা মানছে, উনি মার খেয়েছে, উনি মার খেয়েছে, বহুদিন মার খেয়েছে, কিন্তু উনি শরীয়ত হেফাজত করছেন, শরীয়ত হেফাজত করছেন, পুরা জনগণের ইমান রক্ষা হয়ে গেছে। উনি তখন চুপ থাকলে জনগণের চাপে আর সরকারের গৃহপালিত ওলামাদের চাপে পাবলিকও কিন্তু ওটা বিশ্বাস করত, সরকারও কইতেছে, সরকারের গৃহপালিত ওলামারও এটা কইতেছে, তাহলে এটাই ঠিক, এর বিরুদ্ধে তো কেউ কিছু বলতেছে না, তাহলে এটাই ঠিক, মানত আর সব বেইমান হয়ে গেছে, ওরা উম্মতের হেফাজত হল একটা আহমদের হাম্বল পড়া খায়, উনি একা পড়া খায় নাই, আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনিও হুকুমতের বিরুদ্ধে ফতোয়া দিতে ওনার জেল হয়ে গেছে, সে জেলের মধ্যে শেষ পর্যন্ত ওনাকে বিষ পান করে ওনাকে শহীদ করা হয়েছে, কিন্তু উনি হুকুমত যে উল্টা কথা বলতেছিল ওই কথাতে উনি সায় দেন নাই, উনি মানেন নাই, উনি শহীদ হয়ে গেছেন, জেলখানায় বিষ পান করে শহীদ হয়ে গেছেন, কিন্তু ওনার কথার উপর উনি অনড় হয়েছে, তো মুসলমানদের ইমান হেফাজত হয়ে গেছে। বাদশাহ আকবর তাকে দরবারে আলেমরা বলল যে 1000 বছর পরে কোনো কিছু আর চলে না, তো অচল হয়ে গেল, 1000 বছর পরে কোনো কিছু আর পূর্বের অবস্থায় চলে না, তা নতুন করে মডিফাই করতে হয়, ইসলামের উপর দিয়ে তো 1000 বছর চলে গেছে, আপনার পিরিয়ড পর্যন্ত 1000 বছর হয়ে গেছে, এখন আপনি পাওয়ার আছেন, তাদের মডিফাই করা আপনার দায়িত্ব। এই দরবারে আলেমদের কথায় সে ধোকা খাইল, সে ইসলামকে মডিফাই করে নতুন একটা ধর্ম পেশ করল যেটার নাম দিন ইলাহি, যেটার নাম কি দিন ইলাহি, আল্লাহর এক বান্দা মুজাদ্দিদ আল বেসালি, মুজাদ্দিদ আল বেসালি রহমাতুল্লাহ আলাইহি, উনি এটার বিরুদ্ধে দাঁড়ালেন, বাদশাহর এই ঘোষণা গলত, ইসলাম মডিফাই করার কোন দরকার নেই, সাহেব রব্বুল আলমিন এর হেফাজত করে নেওয়ালা, এটা কেয়ামত পর্যন্ত একই গতিতে চলবে, এটা কোন কাটখাট করার কোন দরকার নেই, উনি একা দাঁড়ালেন, ওনাকে বাদশাহ একবার জেলে দিল, ওনার উপর অনেক নির্যাতন চালাইল, সমস্ত নির্যাতন উনি বরদাস্ত করলেন, কিন্তু উনি যে ফতোয়া দিতেন বাদশাহ আকবরের দিন ইলাহি কুফুরি মতবাদ, তা মানলে তার ইমান থাকবে না, এটি ফতোয়া দিলেন ইসলামকে হেফাজত করার জন্য, এইখান থেকে উনি সরলেন না, উনি অনেক কষ্ট করলেন, জেলখানায় একজন খাইলেন, কিন্তু ওনার একার কোরবানির দরুন পুরা উম্মতের হেফাজত হয়ে গেল, উম্মত বাদশাহ আকবরের তৈরি করা দিন ইলাহি মানল না, হার যুগে গণনা করছে, দিনের মধ্যে সামান্য বেশম
برونزر آئے گی
فلان مرسکم
سمانا ہائے نہیں گرہن کرا ہائے نہیں
دین تر آسل نمونے تھکتا ہوئے بیشتی جسا بڑا ہو سے جدی دین اس کے ہوتے جائے انہوں نے رکھوں بیکھا دائے ایسا دنیا اور عالم نہ ماننے نا نبی جی بولے گا سن لا يجتمع امتی على ضلالة আমার উম্মতের উলামারা দ্বীনের ব্যাপারে কোন ভুল সিদ্ধান্ত মানবে না, একমত হবে না। আমার উম্মতের উলামারা কোন ভুল সিদ্ধান্তের উপরে একমত হবে না। নবীজি বলেছেন, নবী আলাইহিস সালামকে এরকম ইতিহাস জানি আমাদের এই পর্যন্ত তো প্রত্যেক জামানায় এর নমুনা দেখানো যাবে। প্রত্যেক জামানায় নবী আলাইহিস সালাম একটা দোয়া শিখাইছিলেন, ঘুমানোর আগে যদি কেউ এই দোয়াটা পড়ে, ওই যে ওয়াল জাসু ইলাইকা যাহাদি আল্লাহুম আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াজতু আমরি ইলাইক ওয়া আল জাসু ইলাইকা যাহাদি, এই দোয়াটা। তো পরে সাহাবাই কেনকে শুনলেন, তোমরা শোনা আমাকে, আমি কি দোয়া শিখাইলাম, ঘুমানোর আগে এই দোয়াটার দিকে পড়ে আর ওই রাত্রে তার মৃত্যু হয়, তো সে ইমানি মৃত্যু হয় এবং শহীদে মৃত্যু
হয়।
সে ইমান নিয়ে দুর্গাতে গেল এবং সে যুদ্ধ না করে শহীদ হয়ে গেল। সেটা শিখানোর পরে নবীজি আমার সাহাবাই কেরামদের শুদ্ধ ছিলেন। তো ওই দোয়ার শেষে একটা কথা আছে, আমন্তবি কিতাবিকা নবী আনজালতা অবি নবীকা নবী আরসালতা, আমন্তবি কিতাবিকা নবী আনজালতা অবি নবীকা নবী আরসালতা। তো এটা বুখারী শরীফের হাদিস। একজন সাহাবি এই দোয়াটা শুনাইতে দেয়, উনি একটু বেশকম করছেন, অবি নবীকা এই শব্দটাকে উনি ব্যবহার করছেন, অবি রসুলিকা, অবি রসুলিকার নবী আর সালতা হুজুরে গ্রহণ করবেন। আমার দিলের মধ্যে আল্লাহ ওইটা দেন নাই, অর্থ কিন্তু তেমন বেশক না, নবী রসুল তো কাছাকাছি অর্থ। আমাদের নবী নবীও ছিলেন রসুলও ছিলেন, অর্থতে কোন মহামারী পার্থক্য হয়ে গেছে, আহামারী পার্থক্য হয়ে গেছে এমন না, অর্থ তো ঠিক আছে, কিন্তু ওই শব্দটা আল্লাহর পক্ষ থেকে নবীজি দিলেন, ওই দোয়ার মধ্যে নাজিল করা হয় নাই, হুজুরে ওটাকে নাকচ করে দিলেন, বাতিল করে দিলেন, বললেন আমি যেটা বলেছি ওটা বলো, ওই নকশার থেকে হটা যাবে না, আমি যে নকশা দিয়েছি এই দোয়ার, এই নকশা থেকে হটা যাবে না। প্রত্যাখ্যান করলেন, প্রত্যাখ্যান করলেন। ঘটনা নিয়ে আসেন, আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলা খলিফা হইলেন, কিছু লোক এতটুকু শুধু বললো আমরা জাকাত দিব কিন্তু রাষ্ট্রকে দিব না, আমি নিজে হাতে দিব। ইসলামী হুকুমতের নিয়ম হল জাকাত কার কাছে দিবেন, আমলে জাহেরা জাকাত হুকুমতের হাতে দিতে হবে, আমাদের এই সরকার না, সেকুলার সরকারের কথা বলছে যারা, ইসলামী হুকুমত, ইসলামী যারা কোরআন হাদিস দিয়ে দেশ চালায়, তো তারা এতটুক অস্বীকার করলো আমরা নিজেরা হাতে করে দিব জাকাত গরিব মিসকিনকে কিন্তু রাষ্ট্রকে দিব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন। জাকাত অস্বীকার করে নাই, অনেকে ভুল বুঝে, তো তারা জাকাত দিতে চায় নাই, জাকাত অস্বীকার করে নাই, রাষ্ট্রকে দিবে না, এবং তিনি বললেন তোমরা রসুলের জামানায় জাকাতের উটের সাথে যে দড়ি দিতা দড়ি ওইটাও যদি না দাও ওইটাও পেশন করা যাবে না, ওইটাও যদি না দাও আমি তোমাদের বিরুদ্ধে জিহাদ রচনা করলাম। দড়ি যদি বলতো আমরা জাকাত দিব সরকারকে দিব, কিন্তু রসুলের জামানায় দড়ি সহ দিতাম, এখন দড়ি ছাড়া দিব। অবকাশ সিদ্দিক বলছে যে এই পরিবর্তন চলবে না, নবীর জামানায় জেনে দিস কেমন তা ওইভাবে দিতে হবে। রশ্মি যদি না দাও আমি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব। রশ্মি দিবে না এই পরিবর্তন উনি মানেন নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওনার আমলে শাম দেশের খ্রিস্টানদের সাথে যুদ্ধ হল। দীর্ঘ যুদ্ধের পরে কোন কামিয়াবি আসলো না, ওরা সব ইসির মধ্যে কিল্লার মধ্যে বিশাল কিল্লা, ওই কিল্লার ভিতরে ঢোকা সম্ভব পান না। এর মধ্যে খ্রিস্টানরা একটা প্রস্তাব দিল, ওরাও বন্দি থেকে অস্থির হয়ে গেছে, একটা প্রস্তাব দিল তো দেখো আমাদের কিতাবও আছে যে একদিন এই শাম দেশ সিরিয়া আমাদের হাতে থাকবে না, অন্য একটা ধর্মের হাতে চলে যাবে, আমাদের কিতাবও আছে এটা। তাদের যুদ্ধ বন্ধ করো, ওরা তোমাদের যে হেড আমিরুল মুমিনিন তাকে নিয়ে আসে, আমাদের কিতাবে তার বয়ান দেওয়া আছে, তার চেহারা কিরকম, গাড়ি কিরকম, লেবাস কিরকম, কিসে চড়ে আসবেন সব দেওয়া আছে। ওনাকে ডাকো, তোমরা যুদ্ধ বন্ধ করো, খলিফাতুল মুসলিমিনকে নিয়ে আসো। যদি কিতাবের সাথে মেলে বিনা যুদ্ধে এ দেশ তোমাদেরকে বুঝাই দিব। তখন কমান্ডার ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ, উনি চিঠি লিখে পাঠাইলেন দ্বিতীয় খলিফা ওমর ফারুকের কাছে যে তারা এই বলতেছে। সে লম্বা কিস্তা কিন্তু আমি দাম না জানি, অনেক সময় লাগবে। খলিফাতুল মুসলিমিন আসতে রাজি হইলেন, উনি আসিও গেলেন, ওদের যে লাট তাদরি সে কিল্লার গেটের মধ্যে ওনার চেহারার সাথে কিতাব মিলাইল, ওনার জামার সাথে কিতাব মিলাইল, এবং ওনার জামায় কয়টা পট্টি আছে তাও গুনল, ওটাও কিতাবের সাথে মেনে কেনা। ওনার জামায় কয়টা পট্টি থাকবে, কিতাবে লেখার জন্য একটা পট্টি থাকবে কাপড়ের না চামড়ার, ওটা আছে কিনা খুঁজে বের করল। ওনার জামায় যে পট্টি থাকবে একটা কিছু আছে চামড়ার আছে কিনা, সে আছে সব কিছু। তখন সে ঘোষণা দিল এই সেই লৌহ মানুষ হাজা হওয়া রাজুল হাদিস আল্লাহ কুতিবাসী কিতাব ইকুম, সেই লৌহ মানব ইনি যার ব্যাপারে তোমাদের কিতাবে বলা আছে, তাদের সারেন্ডার করো, সারেন্ডার করো, এদের সাথে যুদ্ধ করে পারা যাবে না, সারেন্ডার হয়ে গেল। খ্রিস্টান বাহিনী লাখ লাখ খ্রিস্টান বাহিনী মুসলমানদের পায়ে অস্ত্র রেখে দিল, অস্ত্র দেখে দেওয়ার পরে একটা নাস্তার মন্দির দেখা হলো। নাস্তার দুই গ্রুপে যারা বড় বড় নেতা তাদের মধ্যে একটা প্রীতি একটা মহাব্বতের বন্ধন যাতে হয়, এখন তারা মুসলমানদের আন্ডারে থাকবে, মুসলমানদেরকে কর দিয়ে চলবে, তাদের সাথে মোকাবেলা করবে না। এই সৌহার্দ্যমূলক একটা নাস্তার ব্যবস্থা করা হল। ওই নাস্তার মজলিসে হযরত ওমর ফারুকের প্লেট থেকে কিছু রুটি টুকরা পড়ে গেছিল, রুটির টুকরা পড়ে গেছিল, এইগুলো উনি উঠায় উঠায় খাইতেছিল। উঠায় উঠায় খাইতেছিল। পাশের থেকে কোন লোক ওনাকে ইঙ্গিত করল যে এই ত্রাসকদের দেখে যেখানা পড়ে গেছে ওইটা টুকায় টুকায় খাওয়া তা মুসলমানদের মান ইজ্জত নষ্ট করবে, আপনি এই কাজটা করে দেন। কিন্তু ত্রাসকদের দেশ আল্লাহ এখানে এমন ভেঙে দিয়ে গেছে আর আপনি ফুটি ফুটে খেতেছেন। এই কথা বলি শরীয়ত কিন্তু কি, যে কোন খাদ্য পড়ে গেলে উঠায় খাও, দস্তরখানের বাইরে পড়লে ধুয়ে খাও, এটা তবে ইউজ করল। উনি এই সুন্নতের উপর আমল করতেছিলেন, একজনে বাধা দিল উনি গর্জে উঠলেন, আপনাকে সুন্নত হাবিবি এই সমস্ত আহাম্মদের কারণে আমি আমার প্রিয়তম মোহাম্মদ রাসূলুল্লাহ সুন্নত তরফ করব, দিনের এতটুকু ক্ষতি উনি মানলেন না, এটা সুন্নত কোন ওয়াজিব না। উঠায় খাওয়াটা কি সুন্নত, হুমাকা কইলেন, হুমাকা করে বলে আহামক মানে বেকুব, এই আহামকের বহু বছর কি হুমাকা, খ্রিস্টানদের বড় বড় পাদ্রীদেরকে হুমাকা বলেন, এই বেকুবদের কারণে আমি সুন্নত তরফ করবো। দিনের ব্যাপারে কোন সার দিলেন দিলেন, এটা সুন্নত, জাস্ট একটা সুন্নত। ফলে হুদাইবিয়ার সময় কাফেররা নবীজিকে আটকায় দিল হুদাইবিয়ার মাঠে যে আপনি উমরা করতে পারবেন না, আপনি উমরা করতে পারবেন না। নবীজি পরামর্শ করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কাবাসীর কাছে আমার সাহাবায়ে কেরাম থেকে সবচেয়ে সম্মানী কে, মক্কার কাফেরদের কাছে আমার সাহাবায়ে কেরাম থেকে সবচেয়ে সম্মানী কে, সবাই উত্তর দিল উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন নবীজি নবীজি গায়েব জানতেন না, উনি মশওয়ারা করছিলেন, উনি মশওয়ারা করছিলেন। তো নবীজি উসমানকে নির্দিষ্ট করলেন, তুমি যাও আমার পক্ষ থেকে যে কোরাইশকে বুঝাও ওরা খামাখা যুদ্ধ না বাধা, আমি সাতটা চপ্পল দিয়ে সাদা মালা সাই করে চলে যাব, আমি যুদ্ধ করতে আসি নাই, ওরা যেন যুদ্ধে ঢুকে না দেয় না দেয়, তারা তো দেখছে আমার সাথে যুদ্ধ করে, তাদের খন্দকের যুদ্ধে কি অবস্থা হয়েছে তারা দেখে নেই, বদরের যুদ্ধে কি অবস্থা হয়েছে, সত্তর জন জাহান্নামে চলে গেছে আর সত্তর জন বন্দী হয়ে গেছে, এগুলো তারা দেখে নেই, আবার আমার সাথে যুদ্ধের এত হাউস হয়েছে কেন, যাও বুঝাও, যেহেতু তোমাকে তারা বেশি মানে তুমি যাও। উসমান চলে গেল, উসমান চলে গেল, যে তার চাচা তো ভাই সেও কাফেরদের একজন নেতা, তাকে সাথে করে কাফেরদের যে মজলিস, হ্যাঁ ওদের যে হোয়াইট হাউস, কাফেরদের যে হোয়াইট হাউস ওখানে গেলেন। তখন উসমান গনি রাজিয়াল্লাহ পাজামা টাকলোর উপরে ছিল, উসমানগণের পাজামা কোথায় ছিল তাকনোর উপরে ছিল, ওনার চাচাতো ভাই বলল আমাদের মক্কাতে সিস্টেম হল পাজামা যে যত বেশি ঝুলাই দিবে তার তত বেশি ইজ্জত, তার তত, এটা কিন্তু আমাদের স্কুল কলেজের ভাইয়েরা কিন্তু এই কাজটাই করে, কাফেরদের তরিকা, এটা ঝুলাই দেওয়ার মধ্যে কোন ইজ্জত নেই, পাজামা দিয়ে রাস্তা ঝাড়ু দেওয়ার মধ্যে
কোন ইজ্জত নেই, বুঝছেন না? তো ওনার তার সাথে ভাই এই কথা বলল যে দেখো ভাই উসমান, তুমি কিছুক্ষণের জন্য তোমার পাজামাটা একটু নামায় দাও, তাকে তাকে নিচে করে দাও, তাতে তোমাকে দেখে তারা ইজ্জত আলা মনে করে। আর তুমি এখন যেভাবে যাচ্ছ এ দেখলে তোরা অর্থ হাসি মারবে, তো এই কোন ফকির আসছে অর্থ হাসি দিবে তোমার কথাই চলবে না। কাজেই তুমি একটা মিশন নিয়ে আসছো, একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে আসছো, এই দায়িত্ব পালন করা খুবই যাচ্ছে। তুমি কয়েক মিনিটের জন্য কি করো, পাজামাটা টাকার নিচে করে দাও। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মানলেন, বললেন আমাকে নিয়ে উপহাস করলে করো, আমার কথা না মানলে না মানো, কিন্তু আমি এই কাজ করতে পারবো না। কেন? আমার রসুলকে আমি কোনদিন পাজামা লুঙ্গি দুব্বা টাকনুর নিচে পড়তে দেখি নাই। এটা টাকনুর যে গিরা, এই গিরার নিচে পড়তে দেখি নাই, কিন্তু এই কাজ আমি করতে পারবো না। টাকনু ঢেকে পড়া তো হারাম, মহিলাদের জন্য টাকনু ঢেকে পড়ার তরিকা, মহিলাদের জন্য টাকনু ঢেকে পড়া কি তরিকা, আর পুরুষদের জন্য মহিলাদের সামঞ্জস্য অবলম্বন করা হারাম। তুমি বলুন আমার নবীকে আমি কোনদিন টাকনু ঢেকে কাপড় পরতে দেখি নাই, ওরা আমার নিয়ে হাসাহাসি করলে করুক, আমার কথা না মানলে না মানুক, যা হয় হোক, কিন্তু আমি পাজামা নামাইতে পারবো না। তুমি ছাড় দিলেন দিনের ব্যাপারে, দিন কোনটা? পুরুষটা টাকনুর উপরে পড়বে, পুরুষরা লুঙ্গি পাজামা জোব্বা টাকনুর উপরে পড়বে, এটা হলো দিন। এই দিন থেকে ওনাকে কয়েক মিনিটের জন্য হটতে বলা হয়েছিল যাতে ওনাকে খুব ইজ্জত দেওয়া হয় এবং ওনার কথার ওয়েট বেড়ে যায়, এই জন্য। কিন্তু উনি ইজ্জত চাইলেন না, কথার ওয়েটও বাড়াইতে চাইলেন না, বাস আমার নবীদিকে যা দেখছি তাই, ইজ্জত দিক আর না দিক, কথা শুনুক আর না শুক, ওটা আমার দায়িত্ব না, আমার পৌঁছানোর দায়িত্ব। আমি নবীদের তরিকার উপর থেকে কথা পৌঁছাই দিব, ওদের কেসুন ভালো হলে মানবে, ওদের কেসুন খারাপ হলে মানবে না আমার, কিন্তু আমি নবীর তরিকার বাইরে যাব না। এইভাবে যদি আমি আপনাদের থেকে বলতে থাকি তাহলে বহু ঘটনা পেশ করতে পারব, আপনারাও পেরেছেন আল্লাহ কত লম্বা বয়ান হুজুর। এই জন্য বোঝার জন্য দু চারটা কইলাম, এটা কি যথেষ্ট না? শরীয়তের ব্যাপারে কোন ছাড় দেওয়া যাবে না, দেশটি যত বড় হোক সেটা জায়গা বড়, শরীয়তের ব্যাপারে কাটখাট করে ফেললে বাড়াই কমায় ফেললে সেটা অবশ্যই প্রতিবাদ করতে হবে। যে আলেম করবে না সে আলেমই না, সে আলেমই না, সে জাহেল, সে ব্যক্তি পূজারি, সে ব্যক্তি পূজারি, সে মুসলমানদের ইমান নষ্টকারী, যে আলেম এটা করবে না। কিন্তু হার জামানে কিছু আলেম করে নাই, যারা কাফেরদের টাকায় বিক্রি হয়ে যায় ওই আলেমদের এটা করা সম্ভবপর হয় না। প্রত্যেক জামানায় নবীজি বলে গেছেন হ্যাঁ কিছু টাকায় বিক্রি হওয়া আলেম থাকবে প্রত্যেক জামানায়, তাদেরকে নবীজির দিনের তোর বলছেন। আল উলামা উমানা উদ্দিন মালাম ইখালিতুল উমারা ফাইদা খালাতুহুম ফাহুম লুসুসুদ্দিন। উলামারা দিনের রক্ষাকারী, আমার দাস, যখন তারা মন্ত্রী মিশ্রদের সাথে দহরাম মহরম না করবে, দহরাম মহরম সম্পর্ক না রাখবে, তখন তারা দিনের পাহারাদার, দিনের রক্ষক, দিনের হিফাজতকারী। আর উলামা উমানা উদ্দিন তখন মালাম ইউখালিকুল উমারা, উমারা মানে বংশীকে নিস্তার, এদের সাথে নিজের উদ্দেশ্য সাধন করার জন্য তখন মিলমিশ না করবে। আলম হয়ে তো সরকারের লোকদের সাথে তাল মিলাবে, তো বুঝে রাখো সব রুসুসুদ্দিন তারা দিনের ডাকাত, আরেক বলে নাই তাহলে হয়তো দিনের কোপ, তাহলে রুসুস করছে তারা দিনের ডাকাত। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল প্রত্যেক জামানায় দিনের ডাকাত নামে কিছু আলেম থাকবে, এরা পয়সা বিক্রি হয়ে যাবে, সরকারের পয়সায়, কোন বাতিল শক্তির পয়সায়, বাতিল শক্তির পয়সায় তারা বিক্রি হয়ে যাবে, তারা দিনের রক্ষক থাকবে না, তারা দিনের রক্ষক থাকবে না। যদি রক্ষক থাকতে হয় তাহলে ব্যক্তি না দেখে দিন দেখতে হবে, কারণ ব্যক্তি থেকে দিন বড়। ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে যে কোন জিন্দা মানুষের বিশ্বাস নেই, কোন জিন্দা মানুষের বিশ্বাস নেই, যত বড় আলেম হোক যত বড় বুজুর্গ হোক সে বেঈমান হয়ে যেতে পারে। এলা হাদিস ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা, ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা, জিন্দা মানুষের কোন বিশ্বাস নেই সে বেঈমান হইতে পারে। ফ্রান্সের দশ পারে এক বুজুর্গের কিসা আছে বালাম বিন বাউল, এত বড় পর্যন্ত আগাম ছিল সে যখন যা দোয়া করত ওই সেকেন্ডে ওই দোয়া কবুল হয়ে গেছে, সে বাকি শক্তি থেকে কিছু পয়সা খাইল, তার দিদির প্ররোচনায়, তার দিদির প্ররোচনায় বাকি শক্তি থেকে কিছু পয়সা খাইল, সাথে সাথে বেইমান হয়ে গেল, তার জিব্বা এক হাত বেরোয় গেল, এবং আল্লাহ তাকে উদাহরণ দিলেন তার উদাহরণ হয়ে গেল কুত্তার মতো, তার পিঠে বোঝা দিল জিব্বা বের করে হাবাইবে, তার বোঝা না দিল জিব্বা বের করে হাবাইবে, লম্বা জিব্বা হয়ে গেল। এই একটু হারাম মাল খাওয়ার সাথে সাথে বেইমান হয়ে গেল, অথচ এই লোক যখন যে দোয়া করছে ওই সেকেন্ডে আল্লাহ এই দোয়াটা কবুল করছে। এই কথাই এই হাদিসে বলা হয়েছে ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা, জিন্দা মানুষ কোন ফিতনা থেকে নিরাপদ না, যে কোনো ফিতনা তার উপর আসতে পারে, কারণ সে যখন হকের উপর আসে তাকে মানো, হকের উপর নেই তাকে মানবে না, ব্যক্তি পূজা করবে না, হকের উপর আসে সমস্ত আলেমরা বলতেছে উনি হকের উপর আছে তাকে মানো, সমস্ত হকানি আলেমরা বলতেছে উনি হকের উপর আছে মানো, হকানি আলেমরা বলতে হকের থেকে হটে গেছেন তারা ছাড়েন, তারা ছাড়েন, তারপরে কোন বিপদ খাওয়া রয়েছে, কোন বিপদ আসছে, ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা। আর এক হাদিসে বলা হয়েছে ইউসবিহুর রাজুল মুমিনান অয়ুনসি কাফেরা, অনেক মানুষ সকালে মুমিন থাকবে বিকালে কাফের হয়ে যাবে, ইউসবিহুর রাজুল মুমিনান অয়ুনসি কাফেরা, আবার তো বিকালে কাফের থাকবে মুমিন থাকবে সকালে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে। এলো ব্যক্তি সম্পর্কে হাদিস, আপনি তার পূজা করবেন নাকাল আমার কেন ঠিক হচ্ছে, এটা দেখতে হবে ওলামারা কি করতেছে ওটা দেখতে হবে, কেন ওলামায় কেরামকে বলা হয়েছে যে লেখ কাজ করতেছে তোমরা তাকে সমর্থন দাও সহযোগিতা করো, ভুল কাজ করতেছে তোমরা তার সমর্থন দিও না। কোরআনে কারিমের আয়াত যে সহি কাজ করতেছে তাকে সমর্থন দাও, তাহলে
এই মনোনসা যদি হকানি হকের উপর থেকে থাকে তো সারা দুনিয়ার ওলামাদের কি মাথা খারাপ হয়ে গেছে? তারা তার বিরুদ্ধে বলতেছে কেন? যেন আল্লাহ কোরআনে বলতেছে একটা লোক হকের উপর থাকলে তোমরা তাকে সমর্থন দাও, তো সবাই মিলে বিরুদ্ধে বলতেছে কয়েকটা চুনুকুটি ছাড়া যাদের কেউ চলে না অখ্যাত বিভিন্ন মাদ্রাসা হয়তো দপ্তরি বা কোন মসজিদের ওয়াজদের এইটা কিছু আলেম ওলামা টাকায় বিক্রি হয়ে গেছে, তারা ছাড়া যাদেরকে সমাজ চিনে তারা পুরো দুনিয়ার আলেম একমত, পুরো দুনিয়ার আলেম যে ওরা ভুল হয়েছে, ওরা কিন্তু ব্যাখ্যা দিনের বিরুদ্ধে হয়েছে ঠিক না। যেমন উনি বলছেন হেদায়াত আল্লাহর হাতে না, তো অসংখ্য আয়াতের বিরুদ্ধে কথা এটা। নবীজি চাষাকে কত চেষ্টা করছিলেন কালেমার দাওয়াত মানানোর জন্য, চাষা মানছিল, আবু তালেব মানছিল, মানুষ তখন আল্লাহ আয়াত করলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, আপনি যাকে চান তাকে হেদায়ত দিতে পারবেন না, আমি রব্বুল আলামিন যাকে চাই সে হেদায়ত পাবে। ইন্না হাদাইনা হুসাবিলা ইন্না শাকিরাও ওয়া ইন্না কাফুরা। অসংখ্য আয়াত হেদায়ত কার হাতে? লোকেরা দাওয়াত দিয়ে গেছে, আল্লাহ যার জন্য চাইছে সে হেদায়ত পাইছে, হেদায়ত নবীদের হাতে না, কারো হাতে না, একমাত্র এই কথাটা বললেন হেদায়ত আল্লাহর হাতে না। তো অনেকগুলো আয়াতকে অস্বীকার করা হয়, অনেকগুলো আয়াতকে অস্বীকার করা হয়, তার ইমান আশঙ্কার মধ্যে পড়ে যায়, তার ইমান আছে কিনা। হ্যাঁ বলতে তো 79টা আয়াতের মধ্যে আছে হেদায়ত আল্লাহর হাতে, সেটা অস্বীকার করে বলছেন, কি বুঝছেন আল্লাহ জানে। তারপরে কোরআন হাদিসে আছে মক্কা মদিনার পরে কাবা শরীফ আর মদিনার মসজিদের পরে তৃতীয় ফজিলতপূর্ণ জায়গা হল বাইতুল মাকদিস বা বাইতুল মুকাদ্দাস। উনি এক বয়ানে বলছেন মক্কা মদিনার মসজিদের পরে দুনিয়ার মধ্যে ফজিলতপূর্ণ জায়গা হল নিজামুদ্দিন। একদম সরাসরি কোরআন হাদিসের বিরোধিতা, একদম বিরোধিতা, অনেক অপব্যাখ্যা করছে। হারামখোর বেআমল আলেমদের ব্যাপারে একটা কথা বলাই না, হারামখোর বেআমল আলেমদের ব্যাপারে উনি সেটা লয়ে সব আলেমদের উপর লাগাই দিচ্ছে। তো যারা যারা বিনিময় নেয় এদের আগে বেস্তারা বেস্তে যাবে। আর এদের কথা বুঝছে নাকি, যারা মসজিদের ইমামতি করে পয়সা খায়, মাদ্রাসায় পড়ায় বেতন খায়, এদের কথা বলে নাই? এই বেতন তো চারো মজাবে হালাল, মাদ্রাসায় পড়ায় টাকা নেওয়া, মসজিদ ইমামতি করে টাকা নেওয়া শুধু আনাবি না, চারো মজাবে হালাল, এদের কথা তো ইহা কিছু বলে নাই। তারা হারাম ভাবে পয়সা নেয়, হারাম ভাবে পয়সা নেয়, তাদের কথা বলছে মুদ্রারে খতম করে টাকা নেয় না হারাম, জানা জানা করে বেতন নেয় হারাম, সিনেমা উদ্বোধন করে কতকালে বেতন নেয়, সিনেমা উদ্বোধন করে হারাম, এদের কথা ওই হাদিস করছে। এই আলেমের আগে বেসারা রেখে যাবে, আর উনি এই হাদিস নিয়ে লাগাইছে সব আলেমের উপরে। তাতে কি হলো, পাবলিকের কোন ভক্তির শরণ তো থাকবে আলেমদের ঘরে, হ্যাঁ আমাদের হুজুর তো বেতন নাই, আমাদের মানসার তো হুজুর তো বেতন নাই, তাহলে ওনার বয়ান দ্বারাই তো ওলামা বিদ্বেষী পাবলিক তৈরি হল। উনি যে কথাটা বললেন এই কথা শোনার পরে পাবলিকের কি ওলামাদের প্রতি কোন ভক্তি শ্রদ্ধা থাকবে? তাই ওনার লোকেরা সব ওলামা বিদ্বেষী, সব ওলামা বিদ্বেষী, উনি হাদিসের অপব্যাখ্যা করতেন, এরকম অপব্যাখ্যা বহুত।
গতকাল আওয়ার ইসলাম একটা অনলাইন পত্রিকা, আওয়ার ইসলাম আমাদের ইসলাম এই নামে একটা অনলাইন পত্রিকা আছে, ওখানে আমার একটা লেখা থাকছে। এই বয়ানটা আমি করছিলাম কৃষি মার্কেট বাইতুল ফেরদাউস মসজিদে, ওই বয়ানটা গতকাল ছাপছে এই পত্রিকায়। হেডিং দিছে ভুল ও অপব্যাখ্যা সম্পর্কে শরিয়তের দৃষ্টি দৃষ্টিভঙ্গি, ভুল ও অপব্যাখ্যা সম্পর্কে শরিয়তের দৃষ্টিভঙ্গি, এই হেডিং দিয়ে এই অনলাইন পত্রিকায় আমার লেখা দিছে। প্রত্যেকটা কথার সাথে দলিল দেওয়া আছে, আমি সেখানে বলছি যে ভুল সম্পর্কে শরিয়তের নীতিমালা হলে যদি ব্যক্তিগত ভুল হয়, শরিয়তের কিছু না, ব্যক্তিগত ভুল, স্যার এখন তো নামাজ কাজা করছে, শরিয়তের কোনো অপব্যাখ্যা, তার ব্যক্তিগত ভুল তো বলার জন্য লুকায় রাখো, তাকে সতর্ক করো। ব্যক্তিগত ভুলের ব্যাপারে শরিয়তের নীতিমালা কি, ওটাকে আমভাবে বলো না, তাকে বলো, তাকে সতর্ক করো। আর যদি শরিয়তের কোন অপব্যাখ্যা হয়ে থাকে তাহলে নীতিমালা কি, প্রথম তাকে দিয়ে রুজু করতে বলো যে আপনি যেখানে যেখানে ভুলটা করছেন সব জায়গায় বলেন আমার ওই কথাটা ভুল ছিল, সঠিক এটা, সঠিক এটা, তাকে দিয়ে বলো যে আমি যে এই একটা কথা কইছিলাম এই কথাটা ভুল সঠিক এরকম, তাকে দিয়ে বলো। আর সিফ রবিল সিফ আলামিয়া তুবিল হাদিস, প্রকাশ্য ভুলে তওবা প্রকাশ্য, গোপন ভুলে তওবা গোপন, তাকে দিয়ে বলো। কিন্তু তাকে দিয়ে বলাইতে যদি তুমি ব্যর্থ হও, তাকে দিয়ে বলাইতে যদি তুমি ব্যর্থ হও, তাহলে তুমি সব পাবলিকরে ওই ভুলটা সম্পর্কে সতর্ক করো। অমুক এই কথা কইছে, তাকে রুজু করতে বলা হয়েছে, রুজু করে নাই, তাহলে আপনারা তার এই কথাকে বিশ্বাস করবেন না, করলে কিন্তু আপনাদের ইমান নষ্ট হয়ে যাবে। বুঝছেন দৃষ্টিভঙ্গি কি, ভুল সম্পর্কে ঈশ্বরের দৃষ্টিভঙ্গি কি বুঝছেন? আমি সংক্ষেপে বললাম, ওইখানে বিস্তারিত দেওয়া আছে এবং আমার এই কথা দলিলও দেওয়া আছে। কোন দলিলও পেলাম আমি, করলে হবে না, দলিল লাগবে আমার প্রত্যেকটা কথা তো কোনো আয়াত দিয়ে প্রমাণ করতে হবে, ওটা হাদিস দিয়ে প্রমাণ করতে হবে, সেই প্রমাণ ওখানে আপনি লাইনে লাইনে পাবেন ইনশাআল্লাহ, ওখান থেকে দেখে নেবেন। আমার ইসলাম অনলাইন পত্রিকায় গতকাল আমার যে বয়ানটা আছে আজকেও দেখলাম দেওয়া আছে, ওই বয়ানটা আজকেও শিরোনামার মধ্যে দেখলাম আছে, পড়ে দিল। তাহলে এখন আমার হাতে সময় নেই, আমি লম্বা কথা বলতে পারতেছি না, তো ভুল সম্পর্কে বুঝতে পারলেন তো, ব্যক্তি সম্পর্কে বললাম, ব্যক্তির ব্যাপারে কোন নিরাপত্তা নেই, সকালে মমিন বিকেলে কাফের, আর ইসলাম সবকিছুর উপরে, এই ব্যাপারে ভুল যত বড় ব্যক্তি করুক তা বরদাস্ত করা হবে না, তাকে রুজু করতে পারলে হবে, রুজু না করলে ওলামারা পাবলিককে জানাই দিবে। উনি কি রুজু করছে? জগন্দের মতো আলেম, পুরো দুনিয়ার শ্রেষ্ঠ আলেম, পুরো দুনিয়ার শ্রেষ্ঠ এলমি মার্কাজ, সেইখান থেকে তাকে বলা আছে যে এইগুলো আপনার ভুল, আপনি এইগুলো থেকে রুজু করেন। মাইনে রুজু করলিয়া, মাইনে রুজু করলিয়া, এটা করলে রুজু হয় না? অনেকে দোকান মধ্যে আছে, কখন রুজু করছে, তো কখন রুজু করলো, কখন কাকরাই করছিল, মাইনে রুজু করলিয়া। আরে দেখো, মাইনে রুজু করলিয়া করলে রুজু হয় না, ওই ভুলটাও বলতে হবে, সঠিকটাও বলতে হবে। আমি এমন একটা কথা বলছিলাম ওটা ভুল ছিল, সঠিক এই, আপনারা মেহরবানি করে আমার ভুলটা কেউ আমল করবেন না, এই সঠিকটা আমল করবেন, এইভাবে বলার না, বলে রুজু, এইরকম রুজু দেখান, তার টেপ থাকলে দেখান, রেকর্ড থাকলে দেখান, আমরা এক্ষুনি বায়ান বন্ধ করে দিব, ওনার বিরুদ্ধে কোনো কথা বলবো না, ওনার খানদান অনেক উঁচু খানদান, আল্লাহ লাখো মানুষের হৃদায়তের ফেসলা করছে ওনার খানদানকে দিয়ে, কিন্তু আমরা তো আগে কারোর বিরুদ্ধে কথা বলি নাই, আমরা তো ইলিয়াস রহমতুল্লাহ এত কথা বলে গেছে কোন আলেম তো সমালোচনা করেনি, তারপরে ইউসুফ রহমতুল্লাহ এত কথা বলে গেছেন কেউ তো সমালোচনা করেনি,
তারপরে এনামুল হাসান রহমতুল্লাহ এত কথা বলে গেছেন, কেউ তো মূল ধরে নেই। আপনার মূল ধরে কেন? আপনার সাথে কারো ব্যক্তিগত আক্রোশ আসবে? বোঝা গেল আপনার আসলে ভুল হয়েছে। আপনি কি বলেন আপনি নিজেও বোঝেন না। এলেন কম থাকার ধরুন, আপনি কি বলেন আপনি নিজেও বোঝেন না। এই কম এলে কথাটা দেওয়ান লিখছে, এবং দেওয়ান সর্বশেষ কথা লিখছে, উনি যদি ভুলের থেকে রুজু না করে, পরিষ্কার ঘোষণা না দেয়, তাহলে উনি যে জামাত তৈরি করতেছেন যেটা গোমরা দল সৃষ্টি হয়েছে। দেওয়ান সর্বশেষ ফতোয়া বলে দিচ্ছে যে উনি যদি ভুলগুলো থেকে প্রত্যাহার না করেন, তাহলে উনি যে মেহনত করতেছেন তবলিগের নামে, এই মেহনতের দ্বারা একটা গোমরা দল সৃষ্টি হবে, আর কিছুই হবে না। তো দেওয়ান কত বড় কঠিন কথা বলে দিচ্ছে, কত কঠিন কথা বলে দিচ্ছে, যদি রুজু না করলে গোমরা দল সৃষ্টি করতেছেন, পদভ্রষ্ট দল সৃষ্টি করতেছেন। বাস্তব কিনা এটা? যারা এখনো ভুল করার পরে ওনাকে মানতেছে, তারা কি পদভ্রষ্ট না? তারা সারাদিন ওলামাদের বিবাদ গাইছে, আর আমরা সাহায্যের বিরুদ্ধে বললে বিবাদ যাবেন না, বিবাদ যাবেন না। আমাদের গিবাস না, আমাদের শরীয়তের হিফাজত, ওলামারা যারা করতেছে এটা গিবাস না। গিবাস সম্পর্কে বই পাওয়া যায়, কেনেন ইমাম গাজ্জালির লেখা। গিবাস কাকে বলে? ইংরেজি শিক্ষিত গিবাস কাকে বলে জানেই না, আর বলে আলেমরা গিবাস করতেছে। আলেমরা দিনের হিফাজত করতেছে, আলেমরা তোমাদের ইমানের হিফাজত করতেছে, আর তোমরা যারা করতেছো ওটা গিবাস। তোমরা আলেমদের বলছো যে আলেমদের তেল বেড়ে গেছে, আলেমদের তেল বেড়ে গেছে, তোমাদেরটা কি বল? এটা কি ফায়দা বলতো? এটা কি দিলের হেফাজত? আলেম না থাকলে তবলিগ চালাইবে কি? কোন দিনের কাজ আলেমদের নেতৃত্ব ছাড়া সঠিকভাবে চলতে পারে? হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ বলে গেছেন, আমার এই জামাতের সাথে যদি ওলামায়ে কেরাম না থাকে, এই তবলিগের মেহনত দ্বারা একটা ভবঘুরে ফেতনার জামাত তৈরি হবে। আমার এই তবলিগ জামাতের সাথে, প্রত্যেকটা জামাতের সাথে যদি ওলামা না থাকে, হক্কানি ওলামা না থাকে, তো এই মেহনতের দ্বারা হেদায়েত আসবে না, ভবঘুরে ফেতনার জামাত তৈরি হবে। এটা এই ইনার পিরিয়ড আছে হয়েছে, কিন্তু আল্লাহর মেহরবানি আল্লাহ ওলামায়ে কেরামকে সচ্চার করে দিচ্ছেন। সচ্চার করে দেওয়ার কারণে হাজার পাবলিকের ইমানের হিফাজত হয়ে গেছে, তারা সাহসের ভুলগুলো মানতেছে না, তারা ওলামায়ে কেরামের কথা মানতেছে। ইলিয়াস রহমাতুল্লাহ ভবিষ্যৎবাণী করে গেছিল, ওনার খানদানের লোক সেই ভবিষ্যৎবাণী বাস্তবায়ন করতেছে, কিন্তু আল্লাহ তার দিনকে রক্ষা করার জন্য ওলামায়ে কেরামকে খাড়া করে দিচ্ছে। তারা হক কথা বলছে, তারা কোন জানের পরোয়া করে নাই, মাদ্রাসায় কমে যাবে, হ্যাঁ চান্দা কমে যাবে, এই পরোয়া করে নাই। আমরা যে কথাগুলো বলতেছি, এতে ওনার যারা অন্ধভক্ত তারা আমাদের চান্দা দিবে? দিবে না। আল্লাহ সালাম দিবে না তারা? তারা ওই তারা কল্পী বাহক আছে, লেবাসধারী আছে, লেবাসধারী ওদের মাদ্রাসা দিবে, আমার মাদ্রাসা দিবে না। যেখানে আমার মাদ্রাসায় এবছর 12 লাখ টাকা কম উঠছে, গতবার উঠছিল জাকাত 1,00,000, এবার 12 লাখ কম উঠছে, 1,00,000 না 1,00,000,000। আমার মাদ্রাসায় এক মাসে লিল্লা বোর্ডিং এ লাগে 12,00,000 টাকা, 12,00,000 টাকা। তো গতবার 1,00,000,000 পার হয়ে গেছিল, এবার এক মাসের তো শর্ট আছে। মনে হয় ওই অন্ধভক্তরা আমার মাদ্রাসা দেয় নেই, এই জন্য শর্ট হয়েছে, এটা আল্লাহ আপনাদেরকে দিয়ে পূরণ করে দিবে। আল্লাহ 1,00,000 দিয়ে 12,00,000 টাকা দিয়ে দিতে পারে, পারে না? হকের পক্ষে লোক থাকবে, আল্লাহ দিনের হিফাজত আল্লাহ করবে, করবেই করবে। কাজে এতে আমার মাদ্রাসা ইনশাল্লাহ অচল হবে না, মাদ্রাসা চলবে দেখবে। সর্বশেষ কথা আল্লাহ কোরআনে বলছেন, নবীজি কে আপনি ঘোষণা করেন, কুল
هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني. হে আমার প্রিয় নবী, আপনি ঘোষণা করে দেন, কি ঘোষণা? হাদিহি সাবিলি, এটাই আমার রাস্তা, কোনটা? আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে দাওয়াত দিব, দাওয়াতের কাজ করব। নবীর রাস্তা কি? দাওয়াতের কাজ। কিন্তু শর্ত লাগাই দিতে আল্লাহ বাসি রতিন বসিরাতের সাথে, জাইলে বুঝে, জাইলে বুঝে দাওয়াতের কাজ করব, অন্ধভক্তির সাথে দাওয়াতের কাজ করতে বলা হয়নি। আনা ও মানিতামি, এই দাওয়াতের কাজ আমিও করব, আর আমাকে যারা অনুসরণ করে, আমাকে যারা নবী বলে মানে, তারাও করবে। এইখানে সুরায় ইউসুফ, সুরায় ইউসুফ 13 পারা, এখানে আল্লাহ একটা শর্ত লাগাইছে, আল্লাহ বাসির আছেন, অর্থাৎ তোমরা দাওয়াতের কাজ করবা জাইলে বুঝে, ভেড়ার পালের মতো না। ভেড়ার পাল কিরকম জানেন? ভেড়ার পাল কিরকম জানেন? আগেরটা যদি কুয়ার মধ্যে পড়ে, পিছন যে 100টা থাকে, ওই 100টা কুয়ার মধ্যে পড়বে, ওরা দেখবে না যে আগেরটা কই পড়ল। ভেড়ার পাল, এই ভেড়ার পালের মতো দাওয়াতের কাজ করা যাবে না। আপনি দাওয়াতের কাজ করতেছেন, কোরআন সুন্নাহ অনুযায়ী হইতেছে কিনা, তো ওলামা কিরাম জিজ্ঞেস করেন, হেদায়েত আল্লাহর হাতে কিনা জিজ্ঞেস করেন, ওনার কথা সহি আছে কিনা। উনি 3 নম্বর ফজিলতে দয়া করতেছে বাইতুল্লাহ নিজামুদ্দিন, তো সহি আছে কিনা জিজ্ঞেস করেন, বুঝি শুনে করেন। বুঝি শুনে করতে গেলে আপনি ওনার অন্ধভক্ত থাকতে পারবেন না, অবশ্যই আপনাকে ওনাকে ছেড়ে হকানি ওলামায়ে কেরাম যা বলতেছে ওটা মানতে হবে। এই জন্য ব্যক্তি পূজা একদম বন্ধ করতে হবে। ইসলামে কোনো ব্যক্তি পূজা নেই, ইসলামে কোনো স্থান পূজাও নেই। নিজামুদ্দিন একটা মসজিদ, এরা কোনো বয়ান করতে পারে না, 10টা মসজিদ হচ্ছে ফজিলত, নিজামুদ্দিনের সেই ফজিলত, একই ফজিলত, আলাদা কোনো ফজিলত নেই। তাহলে হাদিস দেখান তো, নিজামুদ্দিন জাফারে হাদিস নাজিল হয়েছে দেখান। তারা যে বলে আমরা নিজামুদ্দিনের এটা আছে আছে, পুরা গুমরাহের কথা। নিজামুদ্দিন হেদায়ত দিবে কেমনে? তোমরা তো নিজামুদ্দিনের এটা আছে আসো, তাহলে নিজামুদ্দিনের হেদায়ত দিতে হবে, তোমরা সেই হেদায়তের উপর চলবা। নিজামুদ্দিন তো একটা বিল্ডিং, বিল্ডিং হেদায়ত দিবে কিভাবে? হেদায়ত তো হকালে আলেমকে করা যায় যখন সে হকের উপর থাকে। হেদায়ত কার করা যায়? হকালে আলেম ওলামাকে, কতক্ষণ? যতক্ষণ সে হকের উপর থাকে। হকের থেকে সরে গেলে তাকে অনুসরণ করা, ওই ব্যাপারে অনুসরণ করা যাবে না, ওই ব্যাপারে অনুসরণ করা যাবে না। আমি কথা কথা একজনের কাছে 10 বছর পড়াশোনা করছি, তিনি একটা ডিসিশন দিলেন শরীয়ত সম্মত না, তো 10 বছর পড়তে দেখে আমি ওনার ডিসিশন মানব? একজন আলেমের কাছে 10 বছর পড়তি আমি, তো তিনি কোন একটা সিদ্ধান্ত দিলেন, আমাকে মানতে বললেন, তো তুমি এটা মানো। কিন্তু আমি দেখতে পাইছি না কোরআন হাদিসের বিরুদ্ধে, আমি মানব? মানলে তো ওনার ব্যক্তি পূজা করা হলো। আমি আলেম হয়েছি ব্যক্তি পূজা করার জন্য না, আল্লাহকে মানার জন্য? ব্যক্তি পূজা ইসলামে জায়েজ নেই। কিছু ভাই না বুঝে ব্যক্তি পূজায় লিপ্ত হয়ে গেছে, এদেরকে হাতে পায়ে ধরে ওলামাদের কাছে আনতে হবে, ওলামাদের সাথে জুড়ে দিতে হবে। তা না হলে ইহুদিরা হাতে তালি দিচ্ছে, কাফেররা হাতে তালি দিচ্ছে, কাফেররা কিছু ভাইরে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার দিচ্ছে, তোমরা পাবলিক আর আলেমের মধ্যে কিভাবে বিভেদ সৃষ্টি করতে পারো? তার কনসার এসো, তোমরা আলেম আর পাবলিকের মধ্যে আরো কিভাবে দূরত্ব সৃষ্টি করা যায়,
তার পদ্ধতি বের করো। এই জন্য বিলিয়ন বিলিয়ন ডলার ইহুদিরা কিছু ভাইকে দিচ্ছে, আমি তাদের নাম বলবো না, আমি জানি না, বলবো না। তা না হলে ঢাকার সব মাদ্রাসায় বার্ষিক পরীক্ষা হয়ে গেল, বার্ষিক পরীক্ষা হওয়ার পরে প্রত্যেক মাদ্রাসা থেকে শত শত ছাত্র কাকরাইল গেল চিল্লা লাগানোর জন্য। কি জন্য? চিল্লা লাগানোর জন্য। ঠিক এই মুহূর্তে এই অন্ধভক্তরা, সাহায্যের অন্ধভক্তরা, হ্যাঁ এই সবাই পার্টিরা, তারা জিন্দাবাহার মসজিদ থেকে কয়েকশো মোটরসাইকেলের মিছিল করে আসে, কাকরাইলে হামলা করে আমাদের ছাত্রদের মারধর করল, যাতে আল্লাহর রাস্তায় খুরুজ না হয়। আল্লাহর রাস্তায় আলেম ওলামা বের হবে, এই বের হওয়া ঠেকানোর জন্য তারা ঠিক ওই মুহূর্তে হামলা করল। এটা কোন মুসলমানের কাজ? তাহলে এত দরদ দেখাই দিচ্ছে, খুব ভক্ত এই শিষ্য মানুষকে আল্লাহর রাস্তায় বের হয়েছে বাধা দেওয়া, যে সাতটা তোমাদেরকে বলে দিচ্ছে, এটা দিনের কাজ, এটা দিনের কাজ। এই তালেমগুলোকে বাধা দেওয়া হলো, তাদের মারধর করা হলো, তাদের জামা ছিঁড়ে দেওয়া হলো, তো কোন দিনের কাজ? তো ঠিক যে মুহূর্তে ছাত্ররা গেছে ওই মুহূর্তে হল্লাটা হয়েছে। আরো ঘটনা আছে আমার কাছে, তারা কি করতেছে? তারা কথায় কথায় পুলিশ ডাকে, কথায় কথায় সাংবাদিক ডাকে, দেখে আমাদের নামে মিথ্যা বিবৃতি দেয়। এই যে ছাত্রদের মারধর করলো, চতুর্দিকে সাংবাদিক আসলো, আসলে এই সাত মন্ত্রীরা কি বিবৃতি দিল, এই ছেলে পেলে গুলো এটা জানে রহমানের থেকে মুক্তি মনসুর লোকটা পাঠিয়েছে কাকরাইল দখল করার জন্য, আর কাকরাইলে চেষ্টা করার জন্য পাঠাইছে, আমরা ওদেরকে প্রতিহত করছি। এই যে বিবৃতি দিল সাংবাদিকদের কাছে, আমার নামে পত্রিকায় সংবাদও ছাপা হয়েছে, ওরা আর এক বল দল, তারা আমার কাছে ফোন করতো, আপনি কি সত্যি পাঠিয়েছেন এই ছেলে পেলে গুলো কাকরাইল দখল করার জন্য, কাকরাইলে ফিটনা করার জন্য আমি পাঠিয়েছেন? আমার ফোন নম্বর জানে না এমন কে আছে? সবাই জানে আমাকে, চিনে। আমি কোনো অপরিচিত ব্যক্তি না, আমি 42 বছর মাদ্রাসা পড়েছি, আমি 10 বছর লালবাগ ছিলাম, 10 বছর লালবাগ ছিলাম, 42 বছর আমি পড়াই দিচ্ছি, আমি ফতোয়া দিচ্ছি, আমি তো অপরিচিত লোক। সাংবাদিকরা আমাকে চিনে না, আমাকে ফোন দিল না কেন? ওরা রাগ হইল, ওরা তাই ছাপিয়ে দিল ছেলেগুলো আমি পাঠাইছি কাকরাইল দখল করতে, আর ওখানে গোলমাল করতে। এইরকম মিথ্যা বিবৃতি তবলিগের নামে, তবলিগের কর্মী হয়ে কিভাবে তাদের ইমানে সহ্য করলো, তাদের ইমান কিভাবে মিথ্যা বিবৃতি দিতে অনুমতি দিল বলেন? আমাদের প্রশ্নের জবাব দেন। তাদের সর্বনিম্ন স্তরের মমিন হয়ে থাকে, সেটা মিথ্যা কথা বলতে গেলে বুক কাঁপে না? তাদের মুখ তো কাঁপলো না, তা আমার নামে মিথ্যা বিবৃতি দিল সাংবাদিকদের কাছে। আমার কয়েকদিন আগে ওই টঙ্গের ভিতরে এক মসজিদ আছে না, ওই মসজিদ দখল করতে গেছিল এই সার পন্থীরা, তো গেট ভাঙতে পারে নাই, গেট ভাঙতে পারে নাই, এর মধ্যে মাগরিবের নামাজ হয়ে গেছে, ওখান থেকে হাজার হাজার লোক বেড়ে পিটানি শুরু করছে। এইটাও তারা পত্রিকায় মিথ্যা বিবৃতি দিল যে আমি নাকি ওই মসজিদে লোক পাঠাইছি, হ্যাঁ ওই মসজিদ দখল করার জন্য। অথচ দুটো ঘটনা আমি জানিও না, আমাকে অনেক পরে জানানো হয়েছে, কাশ্মীর ঘটনা আমি জানি না, আর ওই টঙ্গের ভিতরে মসজিদে তারা দখল করতে গেছিল এই ঘটনা আমি 2-3 দিন পরে মাওলানা কিফায়েতুল্লাহ আজহারি আমাকে জানাইছে, উনি উত্তরায় থাকে, উনি আমাকে জানাইছে। অথচ আমার নামে প্রচার করে দিল আমি লোক পাঠাইছি ছাত্রদেরকে পিটানোর জন্য, বলে নাওয়াজুবিল্লাহ। এইভাবে মিথ্যা জালিয়াতি আর আলেমদের জীবন শিকায়ত তারা এক তালা করে রেখেছে, তাদের বিলের মধ্যে কোন ভয় নেই। অথচ মুক্তি রশিদ আহমদ গঙ্গোহী, যিনি গত শতাব্দীর সবচেয়ে বড় আলেম ছিলেন, হ্যাঁ দারুল উলুম দেওবন্দের মুরব্বী ছিলেন, তিনি বলে গেছেন, কারোর অন্তরের মধ্যে যদি আলেমদের ব্যাপারে বিদ্বেষ থাকে তো তার লাশ কবরে রাখার পরে তার চেহারা কিবলার দিকে থাকবে না। তার চেহারা কিবলার দিকে ঘুরাই দেওয়া হবে। সে ইমান দিয়ে মরতে পারে নাই, ইমান দিয়ে মরতে পারে নাই। ওলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ মানে কি? রসুলের প্রতি বিদ্বেষ। কারণ ওলামায়ে কেরাম কারা? এরা নায়েবে রসুল, তার সাথে টক্কর দিচ্ছেন, মানে রসুলের সাথে টক্কর দিচ্ছেন। এক ব্যক্তিকে পূজা করতেছেন আর রসুলের সাথে টক্কর দিচ্ছেন। আপনার ইমান নিয়ে মৃত্যু নসিব হবে না। এখনই তওবা করে হকানি ওলামায়ে কেরামের সাথে চলে আসেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়াতের ফয়সালা করুক এবং সাত তাকে অনতিবিলম্বে এই ভুলগুলো থেকে রুজু করার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ।